রমাদান উপলক্ষে রেইন ড্রপসের বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া। এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে।
বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া বদলানো 30 দোয়া সিরিজে আপনাদের স্বাগত। আজ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য করা দোয়া সম্পর্কে জানব। আগের আয়াতগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতি ও বংশধরদের জন্য দোয়া করেছিলেন, এজন্য তাকে মানব জাতির নেতা উপাধি দেওয়া হয়। আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। সূরা বাকারা আয়াত 124। এ সময় তার প্রথম চিন্তা যেটা আসে তা হল তার বংশধররা কি মুমিন হবে। ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে তার কথোপকথন হয়, যেখানে তিনি তার সমগ্র বংশধরদের জন্য দোয়া করেন, কিন্তু জানতে পারেন যে তার বংশধরদের সবাই মুমিন হবে না। তিনি তখন তার দোয়াকে পরিবর্তন করে আল্লাহর কাছে মুমিনদের নিরাপত্তা ও রিজিকের জন্য দোয়া করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জানান, দুনিয়াতে আল্লাহর অনুগ্রহ সকলকেই বেষ্টন করে রাখে। এরপর ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লামের সাথে কাবা পুনর্নির্মাণ করার সময় তার দোয়ায় আবার পরিবর্তন আনেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন,
ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা
এবং সেই সময়ের কথা চিন্তা করো, যখন ইব্রাহিম বাইতুল্লার ভিত উঁচু করছিল এবং ইসমাইলও তার সাথে শরীক ছিল, এবং তারা বলছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এ সেবা কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও সবকিছু জানেন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে দিন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে, এবং আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন এবং আমাদের তাওবা কবুল করে নিন, নিশ্চয়ই আপনি ক্ষমাপ্রবণ এবং অতিশয় দয়ার মালিক। সূরা বাকারা আয়াত 127-128। সুবহানাল্লাহ, কি চমৎকার দৃশ্য! আল্লাহর দুই নবী আল্লাহর পবিত্র ঘর নির্মাণ করছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন,
ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কা,
নিশ্চয়ই মানবজাতির ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত হয়েছিল মক্কায়। তাহলে কেন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবা পুনর্নির্মাণ করেছিলেন? তাফসিরকারকদের একটি মত অনুসারে এমন হতে পারে যে তারা এটা প্রথম নির্মাণ করেছিলেন, অথবা অন্যান্য মুফাসসিরদের মত অনুযায়ী এমনটাও হতে পারে যে কাবা সেখানে প্রাগৈতিহাসিক কাল থেকেই ছিল। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম এটির ভিত পুনর্নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র ঘর পুনর্নির্মাণ করতে পারা কত বড় সম্মানের বিষয়! কিন্তু এ সময় ইব্রাহিম আলাইহিস সালামের মূল চিন্তার বিষয় ছিল আল্লাহ যাতে তাদের এই কাজ কবুল করে নেন।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম,
হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করে নিন। লক্ষ্য করুন, আগে ইসমাইল আলাইহিসসালাম কেবল নিজের পক্ষ থেকে দোয়া করেছিলেন, কিন্তু এবার তিনি তাদের দুজনের পক্ষ হতেই দোয়া করছেন। তিনি আল্লাহর কাছে চাইছেন যাতে তাদের পক্ষ হতে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই নেক কাজটি কবুল করে নেন। দেখুন কতটা বিনয় ও আনুগত্যের সাথে তারা আল্লাহর কাছে দোয়া করছেন। তারা এমন বলছেন না যে, দেখুন আমরা কত বড় একটি কাজ করেছি, আমরা কাবা নির্মাণ করছি, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, এটা হয়ে যাবে বিশ্বের কেন্দ্র। বরং তার দোয়াতে অহংকার বা আত্মপ্রসাদের চিহ্ন মাত্র নেই, রয়েছে কেবল বিনয়। এটা আমাদের জন্য ডেইলি রিমাইন্ডার হওয়া উচিত। যখন আমরা ফরজ নামাজ শেষ করি, তখন সর্বপ্রথম আমরা কোন জিকিরটি করি? আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, নামাজ পড়ি কি আমরা কোনো গুনাহ করলাম? আমরা তো বরং সর্বোচ্চ ইবাদত সম্পন্ন করলাম। তাহলে কেন আমরা নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি? দেখুন, ক্ষমা কেবল গুনার জন্য চাওয়া হয় না। আল্লাহ হচ্ছেন আমাদের রব, সব কিছুর মালিক, সর্বোচ্চ মর্যাদার অধিকারী সত্তা। তার ইবাদত করার সময় আমরা তার মর্যাদা অনুযায়ী তার ইবাদত করতে পারি না, সেজন্যই আমরা আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য না যে নামাজ পড়ে আমরা ভুল করেছি, বরং এজন্য যে আল্লাহর ইবাদত কিভাবে করা উচিত ছিল আমরা সেভাবে করতে পারিনি। দুয়াতে ইব্রাহিম ও ইসমাইল আলী ওয়াসাল্লাম আল্লাহর কাছে হজের নিয়মকানুন সম্পর্কে জানতে চান, যাতে কাবা নির্মাণ শেষে তারা হজ করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত রেখে যেতে পারেন যারা তা অনুসরণ করবে। সুবহানাল্লাহ, এই দুয়ার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর সাথে কথোপকথনের সময় ইব্রাহিম ও ইসমাইল আলী ওয়াসাল্লামের আদব সম্পর্কে, কিভাবে তারা সঠিক পদ্ধতিতে আল্লাহকে ডাকেন। নবী ইব্রাহিম আলী ওয়াসাল্লামের মর্যাদা যত উচ্চই হোক না কেন, আল্লাহ তার সকল দোয়া কবুল করেননি। খেয়াল করে দেখুন, ইব্রাহিম আলী ওয়াসাল্লাম চেয়েছিলেন তার সকল বংশধর মুমিন হোক, কিন্তু আল্লাহ তা কবুল করেননি। আপনি যা চান সবসময় তা পাবেন না। আল্লাহ সর্বময় জ্ঞানের কারণে তিনি জানেন কোনটা আপনার জন্য ভালো, সেটা সবসময় আপনার চাওয়ার সাথে নাও মিলতে পারে। দুয়ার পরের অংশে বলা হচ্ছে, হে আমাদের রব, তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 129। এই আয়াতে আশ্চর্যজনক বিষয় হল ইব্রাহিম আলাইহিসসালাম এখনও তার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবছেন। তিনি দোয়া করছেন যাতে তার বংশধরদের কাছে তাদের মধ্য থেকেই একজন নবী পাঠানো হয়। এই দোয়ার ফল হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতা আবি ইব্রাহিম, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দোয়ার জবাব। ইব্রাহিম আলাইহিসসালামের চিন্তাটা একবার লক্ষ্য করুন, তিনি বলছেন তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করুন। সব জাতির ক্ষেত্রেই তাদের কাছে যে নবী পাঠানো হয়েছে তিনি ওই জাতিরই একজন ছিলেন, কারণ মানুষ সাধারণত নিজের জাতির লোকের কথাই শোনে। কোনো ইউরোপীয় বা আফ্রিকান ব্যক্তিকে আরবদের কাছে নবী হিসেবে পাঠানোর কোনো কারণ নেই। আয়াতটাকে এবার গভীরভাবে লক্ষ্য করুন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম নবী পাঠানোর জন্য দোয়া করলেন তখন তিনি কি কারণ দেখালেন? যাতে করে প্রেরিত নবী তাদেরকে আল্লাহর কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। এখানে প্রজ্ঞা বলতে মুফাসসিররা নবীর সুন্নাকে ব্যাখ্যা করেছেন। এবার দেখুন এই কথোপকথনের পরিণতি। অপর এক আয়াতে আল্লাহ বলেছেন কিভাবে আল্লাহ এই দোয়ার জবাব দিয়েছেন।
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين.
অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রসুল পাঠিয়েছেন, যে তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তারা ইতোপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। সূরা আলী ইমরান আয়াত 164। ইব্রাহিম আলাইহিসসালাম একটি নির্দিষ্ট ক্রমে দোয়া করেছেন। তিনি চেয়েছিলেন একজন নবী পাঠানো হোক যিনি তার অনুসারীদের এক কিতাব শিক্ষা দেবেন, দুই প্রজ্ঞা অর্থাৎ নবীর সুন্না শিক্ষা দিবেন, তিন পরিশুদ্ধ করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে কবুল করার ঘোষণা দিয়েছেন, কিন্তু ক্রমটা ভিন্ন। সর্বপ্রথমে আল্লাহ তাজকিয়া অর্থাৎ পরিশুদ্ধির কথা বলেছেন। ইব্রাহিমের বংশধরদের কাছে যে নবীকে পাঠানো হবে তার প্রধান কাজ হবে তাদেরকে পরিশুদ্ধ করা। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের প্রধান লক্ষ্য হচ্ছে তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধি। আপনি কেবল তখনই নববিজ্ঞানের দ্বারা উপকৃত হবেন যখন আপনি হবেন পরিশুদ্ধ। এটা আমরা সূরাতুশ শামসের মাধ্যমে জানি।
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها.
এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার 11টি সৃষ্টির নামে শপথ করেছেন। পুরা কোরআনে সবচেয়ে বেশি শপথ সম্বলিত অংশ এটি। এতগুলো শপথ করে আল্লাহ কি বলেছেন?
কদ আফলাহা মান যাক্কাহা,
নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে।
ওয়াকদ খাবা মান দাসাহা,
এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করুন, সফল হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।